بعد مواد من مال لم تغي اليه ثانيه যদি বনি আদমের জন্য একটা বিরাট স্তূপত বিরাট পাহাড়ের সমান যদি মাল হতো, স্বর্ণ মুদ্রা যত, টাকা পয়সা দুনিয়া যত, হীরা মুক্তা যদি হতো, লাবতাগা ইলাইহি সানিয়া, তাহলে সে দ্বিতীয় আরেকটাই কমছে চাইত। অন্য হাদিসে আছে, লাও কানা লিবনি বানি আদম ওয়াদিয়া মিন যাহাব, স্বর্ণের যদি একটি কি হতো পাহাড় হতো, তাহলে আরেকটি পাহাড় চাইত। এইভাবে দুইটি হলে তিনটি, তিনটি হলে চারটি, চারটি হলে পঞ্চমটি, এক লক্ষ টাকা হলে দুই লক্ষ, দুই লক্ষ লক্ষপতি, হাজার লক্ষপতি হলে কোটিপতি, কোটিপতি হলে তারপরে আরো কিছু। এই যে মানুষের আশা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়ামলাউ জাওফান আদম ইল্লা তুরাব, বনি আদমের পেট, বনি আদমের মুখ, বনি আদমের আশা, বনি আদমের এই দুনিয়ার মহজাল একটি জিনিসে ছিন্ন করতে পারে, সেটি হলো তার মাটি। কোথায়? যখন আপনার আজকে তো আপনি ঘর সাজাবের জন্য মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর সোজা দেশে তো দেখতেই পাচ্ছেন, যে ঘরের ভিতরেই না বাইরেও কত 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 প্রকার কারুকার্য শুরু হয়েছে, কিন্তু আপনার সেই সাড়ে তিন হাত মাটির ঘরের খবর কি আপনি ভুলে গিয়েছেন? সেই সাড়ে তিন হাত মাটির ঘর কি আপনি সাজিয়েছেন? সেখানে কি সুন্দরভাবে ঘরের জন্য বালিশ একটি তৈরি করেছেন? সেখানে জন্য বিছানা একটি তৈরি করেছেন? সেখানে এয়ার কন্ডিশন সেট করার জন্য কি কিছু কাজ করেছেন? যে অন্ধকারে আপনার কেউ সাথী থাকবে না, একমাত্র আপনার সৎ আমল, একমাত্র আপনার ভালো কাজেই আপনাকে সেখানে সহযোগিতা করবে। বন্ধুগণ, আজকাল এই জন্য আপনার সেই আলহাত মুত্তাকাতুর হাত্তা জুরতুল মাকাবির, শুধু চাই, আরো চাই, আরো চাই। আল্লাহ বলছেন মানুষকে তাকাতুর, বেশি বেশি চাওয়া এতে মানুষকে হালাক করেছে, হাত্তা জুরতুল মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত শুধু চাই। এই দুনিয়ার স্বাদ ভোগ করতে চাই, মরার আগেও একদম কি করে শরবত খেয়েও এই দুনিয়া থেকে যেতে চাই। বন্ধুগণ, দুনিয়া আমাদের, দুনিয়ার সব ভোগ বিলাস আমাদের করতে হবে। আপনি গ্রহণ করুন, কিন্তু এর মানে এই না যে দুনিয়া আপনাকে আখেরাত থেকে আপনাকে ভুলিয়ে রাখবে। এজন্য আমাদের আজকে এই দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার আমাদের সবকিছুকে আমাদের ভুলিয়ে রেখেছে আখেরাতের কথা, এজন্য আমরা আখেরাতকে যেন না ভুলে যাই, বরং আখেরাতকে আমরা সবসময়, এর আগে আপনাদের মনে হয় গত এত বলেছিলাম যে একজন মুমিন, একজন কাফের আর একজন একটা পশুর মধ্যে পার্থক্য হলো, একটা পশু শুধু বলে আলাক লসুন, একটা পশুকে একটা গরু মনে করেন পেট ভরে তাকে খাওয়ায় দেন, পানি পান করাই দেন, বাস সারা ঘুমাবে, চিন্তা করবে সে আগামীকালকে আমার কত, আমার ব্যাংকে কত টাকা আছে, বাড়ির ওই পাশের আমার ওইখানে যে টাকা রেখেছি কে চুরি করলো নাকি, সকালবেলা আমার কোন ব্যবসার কোন কাজে যেতে হবে, কোন চিন্তা আছে, কিছু নাই, শুধু খাওয়া আর পান করা। আর কাফেরদের, কাফেরদের হাম আগাম চিন্তা ভাবনা শুধু দুনিয়া, দুনিয়া কামাতে হবে, দুনিয়া অর্জন করতে হবে, আখেরাত বলে তারা কোনো চিন্তা করে না। কিন্তু মুসলমান যারা, মোমিন যারা, তারা করে কি আখেরাতকে তারা অগ্রাধিকার দেয়, আখেরাতকে সবসময় অগ্রাধিকার দেবে। দুনিয়ার যা যতটুকু তার জন্য রয়েছে, হালাল কঠিন কাম করবে, উপার্জন করবে, দুনিয়ার ভোগ বিলাস সে কি করবে, ভোগ করবে, কিন্তু এর মানে সে আখেরাতকে নষ্ট করে না, আখেরাতকে সবসময় ঠিক রেখে তারপরে সে কি করবে, সামনের দিকে সে অগ্রসর করবে, অগ্রসর হবে। বন্ধুগণ, এই দুনিয়াটা হচ্ছে একটা মুসাফিরখানা। মনে করেন আপনি বাজারে গিয়েছেন, বাজারে গিয়ে কি করে মানুষ, একবারে যখন যায় আর জীবনে মনে হয় ফিরে আসে না, না কি করে, বাজারে গিয়ে বাজার যখন শেষ হয়ে যায় আর থাকে না, ঠিক কিনা? বাজার শেষ এবার বিশেষ করে সৌদি আরবে মনে হয় বেশি, যাওয়ার পরে বাজার হলেই তাড়াতাড়ি সময়ের বহুত মূল্য, ঠিক কিনা, প্রবাসে ফিরে আসে। তা আপনি মনে করেন এই দুনিয়াটা আপনার একটা মুসাফিরখানা, আপনি এখানে সফর, সফরে আছেন সারা জিন্দগিটা আপনার সফর, যখনই আপনার সফর শেষ হয়ে যাবে তখনই কিন্তু একদিন আপনার সফর শেষ হয়ে গেলে আপনাকে ফিরে যেতে হবে আপনার আখেরাতের জীবনে। এই জন্য ওই রাজা আজালুকুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়ালা ইস্তাগদিমুন, যখন আপনার চলে আসবে মালাকুল মাউতের অর্ডার, যখন হয়ে যাবে একটা সেকেন্ড আগেও পিছু হবে না, সেই মুহূর্তে আপনাকে আপনার দম খিঁচে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল, তুমি এই দুনিয়ার মধ্যে হয়ে যাও একজন গরিব মানুষের মতো, গরিব মানুষের মতো, যেখানেই রাত সেখানেই কাজ, যেখানেই যা পেলো খেয়ে দে, তাই কোনো আর খবর নেই, গরিব মানুষের হিসাব কি, একজন ফকির সারাদিন বৃক্ষ নিয়ে এসে খেয়ে দিয়ে ঘুমায়, আর কোনো চিন্তা থাকে না। কে তার বাড়ি পাহারা দেওয়ার চিন্তা করে না, কে তাকে এসে হত্যা করবে চিন্তা করে না, কে তার জন্য প্রপাগণ্ডা করতেছে তা করে না, তার বিরুদ্ধে কেউ আছে কিছু করে না, সারা সুন্দরভাবে ঘুমায়। আপনি মনে করবেন মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুন ফিদ দুনিয়াকে আন্নাকা গরীব, এই দুনিয়ায় তুমি যেন একজন গরিব মানুষ এমনটা তুমি ভাবো, আবাদুর সামিল অথবা তুমি মনে করো একজন মুসাফির, এসেছো আবার চলে যাবে। একটা হোটেলে আপনি উঠেন, যখন আপনার কাজ শেষ হয়ে গেল, কন্ট্রাক্ট শেষ হয়ে গেল, এরপরে কি আপনাকে থাকতে দিবে? না, এখানে নতুন করে কন্ট্রাক্ট করতে পারেন, কিন্তু যখন আগে আপনার এই দুনিয়ার জিন্দগি শেষ হয়ে যাবে, নতুন কোথাও কন্ট্রাক্ট চলবে না, কোথাও না, আপনাকে সেখানে যেতে হবে। বন্ধুগণ, আজকে আমরা যেন এই দুনিয়াতে আমরা মুহি পড়ে আছি, নিজের খবর ভুলে গিয়েছি। এর আগেও আপনাদের একটা হাদিস শুনেছিলাম যে বান্দা বলে আমার মাল আমার মাল আমার মাল, কিন্তু বান্দার প্রকৃত মাল তো কি? যে সে যা খাইলো পান করলো খাইলো, যা ভক্ষণ করলো, যা আপনি খেলেন, যা আপনি পান করলেন, এটাই আপনার মাল। দ্বিতীয় নম্বর মাল যা আপনি পরিধান করলেন, ভালো একটা চশমা, ভালো ঘড়ি, ভালো কাপড় চোপড় পরলেন, এর মানে ফখর করার জন্য না, আনন্দ করার জন্য, নিজের তৃপ্তি করার জন্য। আর তৃতীয় মাল হলো অম্মাদ দখার তালিয়মিল কেয়ামা, কেয়ামতের দিন আপনি যা সঞ্চয় করলেন, আপনার আসল ব্যাংক ব্যালেন্সটাকে আপনি ঠিক রাখলেন, সেখানে আপনার কোনটি আপনার মাল সেটি খবর রাখলেন না। আজকে আমরা অন্যের মাল নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে নিজের সম্পদ বাদ দিয়ে অন্যের সম্পদকে খুব হেফাজত করে? সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন বোকা ব্যক্তি, এমন মূর্খ, এমন মানে আহমক ব্যক্তি আমাদের মধ্যে কেউ নাই। আল্লাহ রাসূল বললেন, ব্যাপারটা তাই কি যে তোমরা নিজের সম্পদ বাদ দিয়ে কি করো? অন্যের সম্পদ নিয়ে তোমরা ব্যতিব্যস্ত হয়ে যাও। যখন তুমি কেন, তোমার মাল তো সেটাই যেটা তোমার সঙ্গে যাবে। মানুষ যখন মরে যায় সঙ্গে তিনটে জিনিস যায়, কিছু বন্ধু বান্ধব যায়, আপনি স্বজন যাই না, কবরস্থানে মাটিতে যাই কিনা, আর দ্বিতীয়ত কিছু মাল সম্পদ যাই, খাট টাট যায় না, আর তৃতীয়ত যায় আমল, ফিরে আসে দুইটি থাকে, যায় একটি, কোনটি থাকে? আপনার এই দুনিয়ার সমস্ত কষ্ট অর্জিত মাল, ঠিক কিনা? কথা বলছেন না যে জি না, থাকে আপনার সঙ্গে আপনার মাল থাকবে না, থাকবে সঙ্গে আপনার শুধু আপনার আমল, কি করেছেন আপনি? ওই যে আজকে ইমাম সাহেব আয়াত পড়লেন, লা ইউআদিউ সাগীরাতা ওয়ালা কাবীরাতা ইল্লা আহসাহ, কিয়ামতের দিন আফসোস করবে সূরা কাহফ পড়ে দেখেন, হ্যাঁ আফসোস করবে, হাইরে এ কি কাণ্ড, ছোট বড় জীবনে অন্ধকারে গোপনে আর প্রকাশ্যে যা করেছি সব কিছু লিপিবদ্ধ হয়েছে, একটু বিন্দু পরিমাণ কিছু ছোটা পড়ে নাই। একই টেপ রেকর্ডার, যার ঘুম ছিল না, যার কান ছিল না, যার কোনো প্রয়োজন, সব লিখা রয়েছে। আল্লাহ আকবার, আফসোস করবেন, সেই দিন আফসোস করে কোনো কাজ হবে না। বন্ধুগণ, আমাদেরকে আজকে আমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা আল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরা ফালা ইউখাফফু আনহুম আল আযাব ওয়ালা হুম ইউনসারুন, এরা তো ওরাই যারা পার্থিব জীবনকে কি করেছে, আখিরাতের পরিবর্তে ক্রয় করে নিয়েছে। তাদের কিয়ামতের দিন আযাব এবং গজব হবে, তাদের কেউ সহযোগী থাকবে না। অন্য জায়গায় আল্লাহ বলছেন, কাল্লা বাল তুহিব্বুন আল আখিরা ওয়া তাদারুন আল আখিরা, হে মানুষ সকল, তোমরা এই দুনিয়াকে তোমরা ভালোবেসে তুহিব্বুন আল আখিরা, এই দুনিয়া যে দুনিয়া ফানা হয়ে যাবে, এই পার্থিব জীবনের অল্প কয়েকটা দিনকে তোমরা ভালোবেসে নিয়েছো, ওয়া তাদারুন আল আখিরা, আখিরাতকে তোমরা ভুলে গেছো, আখিরাতকে তোমরা ছেড়ে দিয়েছো। অন্য আয়াত আল্লাহ বলছেন, আপনার প্রতিটি মানুষ শুধু বলবে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কান্দন করতেছেন খুব কঠিন ভাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে প্রবেশ করে দেখলেন আয়েশা কাঁদতেছেন। সবচেয়ে আল্লাহ রাসূল বেশি ভালোবাসতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। বলেন, হে আয়েশা প্রিয়, তোমার কেন তুমি কাঁদতেছো, কি হয়েছে, কেউ কি তোমার কিছু বলেছে ভালো মন্দ? বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি আখিরাতের কথা স্মরণ করে কাঁদতেছি। আপনি নবী, আপনি কি আমাকে কিয়ামতের দিন ভুলবেন না আমার স্মরণটা রাখবেন? বললেন আয়েশা, সেই কিয়ামতের দিন এমন একটা অবস্থা হবে কেউ কাউরি কথা ভাবতে পারবে না, সকলেই শুধু বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমি তোমাকে কিয়ামতের মাঠে স্মরণ করতে পারবো না। আল্লাহ স্বয়ং নবী তার প্রিয়তমা প্রিয় স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ভুলে যাবেন, আর আপনার ছেলে মেয়েরা যাদের জন্য এত কষ্ট, ইয়াউমা ইয়ফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার, কিয়ামতের দিনের কথা আল্লাহ বলছেন, যেই দিন আপনার ভাই, আপনার মা, আপনার বাবা, আপনার প্রিয়তমা স্ত্রী, যার জন্য মাশাআল্লাহ অনেক সময় সবকিছু ছেড়ে দিই, শুধু স্ত্রী হলেই হয়, আর আপনার সন্তানরা সকলেই ভেঙে যাবে, এক দররা নাকি আপনাকে দিবে না, বলবে আমার কোনো বাবা ছিল না, বলবে আমার কোনো স্বামী ছিল না, বলবে আমার কোনো সন্তান ছিল না, বলবে আমার কোনো ভাই ছিল না, এখানে হার ভাঙা পরিশ্রম করে হয়তো ভাইকে কষ্ট করে ডাক্তারি পড়াচ্ছেন, অনেক ভাই এরকম জানি আমি, নিজে এখানে কষ্ট করতেছেন, বলে ভাই দেশের ছোট ভাইদেরকে মাশাআল্লাহ লেখাপড়া করার জন্য নিজের যত রকম কষ্ট স্বীকার করতেছেন, বিয়ে শাদী হয়তো বাদ দিয়েছেন, নিজের ছেলে মেয়েদের ভালো কথাও হয়তো ভুলে গিয়েছেন, সেই ভাই আপনাকে একবার রানি কি আপনাকে সহযোগিতা করবে, সেই দিনের কথা যদি আমরা ভুলে যাই বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাসূল ফাতেমাকে ডেকে বলতেন, তার পরিজার টুকরা মেয়ে ফাতেমাকে বলতেন, ফাতেমা এই দুনিয়ায় যদি তোমার কিছু চাওয়া পাওয়া থাকে আমি বাবা হিসাবে চেয়ে নাও, আমি তোমাকে যথাসম্ভব দেওয়ার চেষ্টা করবো, কিন্তু কিয়ামতের মাঠে আমি স্বয়ং নবী হয়ে তোমাকে কোনো সহযোগিতা করতে পারবো না। হে আমার ফুপু, হে আমার উমুক, তা দেখে দেখে তিনি বলতেন আল্লাহ হয়, তাহলে আপনি আমি কোথায় অবস্থা, কোথায় আজকে আমাদের অবস্থা, অনেক সময় কিন্তু আমরা ভুলে থাকি আমাদের কিছু পীর সাহেবের না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করুক, তারা আমাদের দায় দায়িত্ব নাকি নিয়ে নেন, মরিদ হতে পারলেই দায় দায়িত্ব হয়ে যায়, কবরের আজাব একটা কাগজ লিখে দিলেই নাকি সেখানে আর সেখানে আজাব হয় না, এমন যদি কাউরে আকিদা বিশ্বাস থাকে তো বন্ধুগণ সাবধান হয়ে যান, কেউ কাউরে কোনো সহযোগিতা করতে পারবে না, শুধু আপনার আমল আপনাকে সহযোগিতা করবে, এই জন্য মনে রাখতে হবে, বাল তো সিরুন আল হায়াত আদ-দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু আপনা, আমরা তো পার্থিব জীবনকে অগ্রাধিকার দিই, কিন্তু মনে রাখতে হবে যে আমাদের আখিরাতের জীবনে হচ্ছে কি আমাদের জন্য কল্যাণময় ভালো, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير املا, সম্পদ ছেলে মেয়ে এটা পার্থিব জীবনের সৌন্দর্য, জুলিয়ালানিন নাস হুবুশাওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল, এই দুনিয়ার স্ত্রী ছেলে মেয়ে পার্থিব জীবনের সৌন্দর্য আপনাকে ভোগ করতে নিষেধ করেন নাই, কিন্তু মনে রাখতে হবে একটাই কথা সর্বমুহূর্তে, আপনার আখেরাত যদি আপনি নষ্ট না করেন, আপনার আসল জিন্দগিকে যেন আপনি নষ্ট না করে দেন, আপনার আসল ব্যাংক ব্যালেন্সটাকে যেন আপনি জিরো না রেখে মারা যান, সেই ব্যাংক ব্যালেন্সের খবরটা আপনাকে সর্বোচ্চ আপনাকে নিতে হবে, কত আপনি দিলেন প্রতিদিন, কতটুক, কত ডলার, কত রিয়াল ওই ব্যাংকে আপনি জমা করলেন, এই কথাটুকু শুধু আপনাকে স্মরণ রাখতে হবে, দুনিয়ার হালাল পথে আপনি যত কিছু জায়েজ পথে করেন কোনো অসুবিধা নেই, এই জন্যে আপনার মাল সব ছেলে মেয়ে দুনিয়ার পার্থিব জীবনের সৌন্দর্য, কিন্তু আপনার জন্য বাকি থাকবে, আল্লাহর কাছে ভালো আপনার প্রতিদান, এবং আপনি ভালো আশা করতে পারবেন সেটাই আপনাকে পার করবে, আপনার ছেলে মেয়ে আপনার ধন সম্পদ আপনাকে পার করতে পারবে না, এই জন্য বন্ধুগণ এর আগের মাসে এসে আপনাদের আলোচনা করেছিলাম এই দুইটা গুণের কথা, যে যারা পার্থিব জীবনকে অগ্রাধিকার দিল আর নিজে পথভ্রষ্ট হয়ে গেল, আল্লাহর নিয়ম কারণ আল্লাহর সীমা লঙ্ঘন করলো, এই দুইটি গুণ মাত্র মানুষকে তার স্থান জাহান্নামে বানাবের জন্য যথেষ্ট হয়ে যাবে বন্ধুগণ। আজকে মানুষজনকে দেখা যায় ব্যবসা কেন্দ্রে মাশাআল্লাহ বড় ভিড়, মসজিদে কি ভিড় দেখা যায়, কথা বলেন একটু দেখা যায়, আজকে মানুষজনকে দেখা যায় মাশাআল্লাহ দুনিয়া অর্জন করার জন্য বড় ব্যস্ত, কিন্তু যেই আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে সেই আমল কামাবের জন্য অর্জন করার জন্য ব্যস্ততা দেখা যায় না, হায় আফসোস, আজকে মানুষ এই দুনিয়াকে অর্জন করার জন্য এই সৌদি আরবের কত কষ্ট স্বীকার করতে আপনারা আজকে কি বাধ্য হয়েছেন বা স্বেচ্ছায় করতেছেন, কিন্তু আপনি একটু নামাজ পাঁচ মিনিটের জন্য মসজিদে আসে নামাজ পড়ার জন্য কষ্ট স্বীকার করতে আপনি রাজি না, দুনিয়া অর্জন করার জন্য কত কষ্ট, বছরের পরে বছর ছেলে মেয়ে ভাই বোনদের সবকে ছেড়ে আপন দেশকে ছেড়ে এই দুধুকার মরুভূমির মধ্যে কত কষ্ট কাজ, যা দেখলে চোখে পানি আসে, কষ্টের কথা শুনলে এখানের মাশাআল্লাহ অনেক আল্লাহর বান্দা আছে এতই কষ্ট দেয়, তাদের অধীনস্থ যারা কাজ করে তাদের উপরে, মালদের উপরে, যেটা অকল্পনীয়, একদিন হয়তো এই কারণে তাদের উপরে এই কাজগুলি আসবে আমি বলে থাকি। যাই হোক, আল্লাহ তাদের হেদায়াত করুন। কিন্তু আখেরাতের জন্য এক পাঁচ অক্ত নামাজ পড়ার জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের দুটি কথা শোনার জন্য আজকে এখনো বহু চেয়ার খালি আছে কি এই জুলফি শহরে। এই সমস্ত যা আছে ইসলামী সেন্টারের ঘর রুম সব ভর্তি হওয়ার মতো বাংলাদেশি নাই, কিন্তু কোথায় সেই ভাইরা আছে? কোন জিনিস তাদেরকে আজকে নিয়ে গেছে এখান থেকে? কোন জিনিসটি আজকে নামাজ পড়ার পর দেখলাম কিছু ভাই, বাঙালি ভাই, হাত ধরে টানতেছেন তো উনি যাচ্ছেন ওই দিকে? আল্লাহ, কেন? সময় কি নাই? সময় আছে। সারা রাত্রি টেলিভিশনের পর্দার সামনে ব্লু ফিল্ম দেখার সময় হয়, কেন এখানে ইসলামিক সেন্টার একটা ঘন্টির সময় ঘন্টার সময় হয় না? কোন জিনিসটি তাদের ধোকায় ফেলে রেখেছে? কোন মহাজাল তাদের কাজকে এই পথ থেকে দূরে সরে রেখেছে? একটি, যেটি একদিন সে চিন্তা করবে, কেমন যখন হয়ে যাবে, যখন মৃত্যু হয়ে যাবে, তখন বুঝবে যে হায় আফসোস, আমি কি করেছি। আল্লাহর কাছে বলবে, আল্লাহ পৃথিবীতে আবার একবার পাঠিয়ে দাও, একটি মুহূর্তের জন্য তোমার আপনমানি করব না। আল্লাহ বলবে, না হয়ে গেছি, তোমার কাছে কিতাব এসেছিল, হাদিস এসেছিল, রাসূল এসেছিল, পয়গম্বর এসেছিল, নবুওয়াত হয়েছিল, কিন্তু তুমি কাজ হয় নাই, তোমার আর দ্বিতীয়বার যাওয়ার কোনো ক্ষমতা নেই, কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নেই, তখন আফসোস করে কোনো কাজ হবে না। এই জন্য বন্ধুগণ, আজকে যদি আমরা পার্থিব জীবনকে এভাবে দুনিয়া যেভাবে দুনিয়া অর্জন করার জন্য কষ্ট করতেছি, এর যদি কিঞ্চিততম যদি কষ্ট করতাম আখেরা আজকে অর্জন করার জন্য, আমার আসল বাড়িটাকে ঠিক করার জন্য, তাহলে আমার মনে হয় খুব সহজে ইনশাআল্লাহ কেয়ামতের দিন পার পেয়ে যেতাম। আজকের ২৪টি ঘন্টার মধ্যে ১৬ ঘন্টা ডিউটি করে, অনেক ভাই আমাকে শুনেছি ১৬ ঘন্টা ডিউটি করে, এক ভাই বলে বললো আমি ২০ ঘন্টার ডিউটি করি, মাত্র ৪ ঘন্টা, এই মধ্যে খাওয়া দাওয়া কম সব। আল্লাহ, আর আখেরাতের জন্য একটি ঘন্টা ২৪ ঘন্টার মধ্যে বাজেট করতে আমরা পারি না। আজকে যদি আমরা দুনিয়ার যদি পাঁচটা যদি কি করে পাঁচ রিয়েল যদি ব্যাপার স্যাপার হয়ে যায় বন্ধুর সঙ্গে, একেবারে ঘনিষ্ঠ ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে যদি পাঁচ রিয়েলের হিসাবে কমিউনিকেশন কম বেশ হয়ে যায়, তাহলে রেগে ফায়ার হয়ে যেন তাকে এই দুনিয়া থেকে বিদায় কি করবো। সেদিনকে এক জায়গায় গিয়ে শুনলাম যে তোকে ব্রাশ করে দেবো, মানে পাঁচ রিয়েল নিয়ে হয়েছে তোরে খতম করে দেবো, কিন্তু যদি তার আখেরাতের যদি যদি ক্ষতি হয়ে যায়, আখেরাত সম্পূর্ণ যদি নষ্ট হয়ে যায়, তবু আল্লাহর বান্দা একটুকু তার মধ্যে রাগ আসে না, গোসা হয় না, আফসোস হয় না। দুনিয়ায় যদি পাঁচ টাকা নষ্ট হয় আফসোস করে, হাইরে কেন ওখানে গেছিলাম, বন্ধু বান্ধবের কারণে পাঁচ দেয়াল নষ্ট হয়ে গেল, এত কষ্ট অর্জিত। কিন্তু আখেরাত যদি নষ্ট হয়ে যায়, আমার বন্ধু একটি মুহূর্তের জন্য চিন্তা করেন না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আল কাইসু মান্দার আফসা, চালাক ব্যক্তি ওই যে তার নিজের নফসকে হিসাব করলো, ও আমিল আলিমা আবাদ আল মাউত, আখেরাতের জন্য মৃত্যুর পরের জন্য কি করলো, প্রস্তুতি গ্রহণ করলো, আমল করলো, সেই ব্যক্তি চালাক। আমরা তো মনে করি চালাক মাশাআল্লাহ, হালাল পথে হোক আর হারাম পথে হোক, হ্যাঁ, যে কোনো কারবার করে এই দুনিয়ায় বড় কিছু হতে পারলে মাশাআল্লাহ, ওই ও যা চালাক, ওর দেখবেন সবাই নাম করে বহু চালাক। হ্যাঁ, কিন্তু যদি একজন মানুষ সৎ পথে চলতে চায়, বলবে বেটা বোকা, কিছুই বোঝে না, নিজের স্ত্রীও বলবে বোকা, নিজের ছেলেরাও বলবে বোকা, নিজের মা বাবাও বলবে বোকা, ভাই আত্মীয় বোকা, তুই কি এত বড় সুযোগ পেয়ে কিছুই করলি না। আমার এক চাচা ফুডিং ইন্সপেক্টর ছিলেন, তো কিছুই করতে পারে না, এই জন্য আমি দেখেছি আমার ওই চাচাতো ভাইগুলি এবং বোনগুলি এবং চাচি স্বয়ং সবসময় চাচারে বোকা ভাবত। আল্লাহ, কিন্তু সেই ব্যক্তি কি আসলে বোকা? নির্বোধ। আল্লাহর নবীর ভাষায় আল কাইয়িস, কাইয়িস বলা হয় যে মানে যার উপরে আর কোনো চালাক হতে পারে না। আরবি শব্দ কাইয়িস বলা হয় যে যার চাইতে বিবেক বুদ্ধিমান ব্যক্তি আর কেউ হতে পারে না। আল্লাহ, আপনাদের বিবেকের কাছে একটু প্রশ্ন করতে চাই, আপনারা কি বিবেকবানদের দলের অন্তর্ভুক্ত না বিবেকহীনদের দলের অন্তর্ভুক্ত হতে চান? আপনি নিজেকে জিজ্ঞেস করুন। আসুন বন্ধুগণ, সময় সংক্ষিপ্ত, তারপরও আজকে আমরা যদি মনে রাখি যে আমার এই দুনিয়া ক্ষণস্থায়ীর দুনিয়া, আমার এই দুনিয়া, আমার এখানে অল্প দিনের জন্য আমি এসেছি, এখান থেকে আপনাকে চলে যেতে হবে, মনে রাখতে হবে। আমার আপনাদের একটা ঘটনা শোনাই, আমার বাড়িতে একটা কাজের মেয়ে কাজ করত, বয়স ১০-১২ হবে, কোন সময় সে নিজের বাড়িতে যেতে চাইত, ওর মা এসে, ওর বাবা এসে, ওর সবাই এসে, আমরা ছুটিতে খুলনায় আমি থাকতাম, তখন ছুটিতে আসবো, আমার সঙ্গে এই বাড়ি আমার দিনাজপুরে আসবে, এবং যদি কোনো সময় ওকে জোর করে নিজের কান্নায় ভেঙে পড়ে। কারণটি কি বলতে পারেন? একটি কারণ যে তার আপন বাড়ির চাইতে যে বাড়িতে সে কাজ করে, সারাদিন কষ্ট করে, বাড়িতে গিয়ে তো কাজ করতে হবে না, যেখানে মার ভালোবাসা নেই, বাবার ভালোবাসা নেই, আত্মীয় স্বজন নেই, বন্ধু বান্ধব নেই, ভাই বেরাদর নেই, একাই সে আমার এখানে অনেক দূরে বাড়ি ছেড়ে এসেছে, কিন্তু এখানে শুধু পেয়েছে সে পেটের খাওয়া, পেয়েছে হয়তো আমাদের যতটুকু আমরা সম্ভব ভালোবাসা, এখানে পেয়েছে কাপড় চোপড়, এখানে ভালো ফ্যানের নিচে কারেন্টের মধ্যে ভালো পরিবেশে। আপনাদের বুঝাতে চাচ্ছি এই ঘটনাটা দ্বারা এই যে যদি আপনার আপন বাড়ি যদি ভালো না করতে পারেন, তাহলে পরের বাড়ি ভালো হলে সেখানেই মানুষ কিন্তু থাকতে ভালোবাসে, ঠিক কিনা বন্ধুগণ? যদি আপনার এই দুনিয়ার বাড়িটি, যদি আপনি আখেরাতের বাড়িটি যদি আপনি তৈরি না করতে পারেন, তাহলে সেখানে যাওয়ার জন্য কিন্তু কখনই আপনি প্রস্তুত থাকবেন না। এই জন্য যারা মুমিন, যারা মুসলিম, তারা তার আসল বাড়িকে ভালো করে তৈরি করে এবং যেই কোনো মুহূর্তে সেই বাড়িতে যাওয়ার জন্য আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকে, আল্লাহ আমাকে সেখানে তুমি তাড়াতাড়ি নিয়ে যাও। এই জন্য যখন মুমিন ব্যক্তি মারা যায় বলে, হে আমার আত্মীয় স্বজনরা কেন দেরি করতেছ, তাড়াতাড়ি আমার বাড়িতে আমাকে পৌঁছে দাও, আমার সুখ শান্তির জায়গায় পৌঁছে দাও। আজকে কথা বলতেছি, আর যে বদকার, যে খারাপ, সে বলে আমাকে তোমরা নিয়ে যেও না, ওই আমার খারাপ বাড়িতে আমাকে পৌঁছে দিও না, কবর আমাকে পৌঁছে না, সেখানে দুঃখ আছে, কষ্ট আছে, আমি এখানেই টের পাচ্ছি, খবরদার তোমরা আমাকে এখানে কিছু করো, আমাকে দেরি করো, আমাকে নিয়ে যেও না। কিন্তু নেককার ব্যক্তি যেহেতু তার আসল বাড়িকে সুন্দর করে মেরামত করেছে, এয়ার কন্ডিশন সেট করে রেখেছে, সেখানে স্বর্ণ মুদ্রা দিয়ে তৈরি করেছে, সেখানে সুখ শান্তির কথা সে জানে, সে মৃত্যুর পরে বলে আমাকে সেখানে তাড়াতাড়ি উপস্থিত করে দাও, আল্লাহ হয়। এই জন্য বন্ধুগণ, যদি আপনার আসল বাড়ি আপনি তৈরি করেন ভালো করে, আপনার যদি বাংলাদেশের বাড়িটি যদি সুন্দর হয়ে যায়, সৌদি আরবের বাড়ি ছেড়ে আপনি অবশ্যই যাওয়ার জন্য চেষ্টা করবেন, কিন্তু বাড়ি যদি তৈরি না করতে পারেন সারাদিনই কষ্টই করবেন। এই জন্য আসুন, আসুন বাড়িটিকে একটু তৈরি করি ভালো করে, সেখানে যাওয়ার জন্য আর তাহলে কোনো ভয়ভীতি থাকবে না, সেখানে আর কোনো কষ্ট যেহেতু ব্যাপার হবে না। এই জন্য আপনাকে মনে রাখতে হবে, এই পৃথিবীতে যত গরিব এই দুনিয়া ছেড়েছে, যত বড় কারণ, কারণের শুধু ভান্ডারে আপনার কি বলে স্টোর রুমের চাবির বোঝা দশটা উট বইত। হ্যাঁ, আল্লাহ রাব্বুল সেই ঘটনা সুরা কাসাসের মধ্যে নিয়ে এসেছে, যখন কারণকে তার তার আত্মীয় স্বজন বললো, কারণ তুমি এরকম ভাবে ফখর করো না, আল্লাহ রাব্বুল তোমার সঙ্গে ভালো ব্যবহার করেছে, আল্লাহর সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, হ্যাঁ তুমি দুনিয়ার কথা ভুলে যেও না, কিন্তু আল্লাহর সঙ্গে ভালো ব্যবহার করো, এটা আল্লাহ তোমাকে দান করেছে। কারণ কি বললো, আমার চিন্তা ভাবনা, আমার লেখাপড়া, বিজনেস নিয়ে সারা জিন্দগি লেখাপড়া করলাম, আর বিজনেস করে এত টাকা পয়সা আমি কামাইছি, হ্যাঁ অর্জন করেছি, এটা কে কোথায় আল্লাহ আবার দিল, এটা আমি বিশ্বাস করি না। মহান রব্বুল আলামিন কি করলো, কারণকে এবং তার সম্পদ সবকিছুকে মাটির নিচে ধ্বংস করে দিল, সুবহানাল্লাহ। সকালবেলা যারা আগে আপকে বলতো, এরে যদি কারণের মতো আমরা হতাম, সকালবেলা যখন দেখলো কারণের দুরবস্থা, তার সমস্ত সম্পদ আর কোথাও কিচ্ছু নেই, সব ধ্বংস হয়ে গেল, সকলে এবার বলে, হাইরে আল্লাহ খুব ভালো করেছো, আল্লাহ আমাদের সম্পদ না দিয়ে, মাল না দিয়ে কারণের মতো ধ্বংস হতে আমরা চাই না, তুমি যাই দিয়েছো তাই আমরা শুকর করি, তারই শুক্রিয়া করি, তোমার প্রশংসা করি, আল্লাহ কারণের মতো আমরা হতে চাই না। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে রিজিক দান করেন, আর যাকে না চান তার রিজিক টেনে ধরেন। আপনি মনে রাখবেন, ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, আপনার সম্পদ, আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী পরিবার পরিজন আপনার জন্য পরীক্ষায় দুনিয়ায়, আপনি কোন পথে তাদেরকে ব্যয় নিয়ে যাচ্ছেন, ভালো পথে না খারাপ পথে, আল্লাহর পথে না জাহান্নামের পথে, আপনার ভালোর জন্য না অন্যের ভালোর জন্য। আসুন বন্ধুগণ, আমরা এই এই দুনিয়ায় অল্প দিনের জন্য এসেছি, এই দুনিয়াকে যেন আমরা না ভুলে যাই। একজন একটা ঘটনা শুনি আপনাদেরকে আমি শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনি আমার জন্য দোয়া করুন, আমার জন্য, আমি সম্পদ, অনেক সম্পদের জন্য আমি মালিক হই। বললেন, দেখো সাহাবা, তোমার অল্প আছে, এটি শুকরিয়া করো, বেশি হলে হয়তো তুমি আর আল্লাহর হক আদা করতে পারবে না। বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি দোয়া করেন। সংক্ষেপে বলছি, বিরাট ঘটনা, যাই হোক, আল্লাহ রাসূল দোয়া করলেন তার বরকতের জন্য। সে একটি ছাগল কিনল, এটাকে লালন পালন করলো। হাদিসে আছে যে তানামাত কামা আয়ান্না আদুদ, যেভাবে কীট বাড়ে, একটা দেখবেন মাকড়সা কতগুলি বাচ্চা দেয় জানেন, কয়েক লক্ষ নাকি বাচ্চা দেয়, একটা পোকা দেখবেন তার কতগুলি পোকা। তো বলছে যে কামা নামাদ দু, মানে এন্মাদ দু, মানে পোকা পাকড় যেভাবে বাড়তে থাকে একটা থেকে অনেকগুলি, এভাবে ছাগলের বাচ্চা ছাগল এইভাবে বাড়তেই থাকলো। কি হলো, ছিল শহরের মধ্যে জায়গা হয় না, শহর ছেড়ে চলে গেল দূরে। আগে পাঁচ অক্ত নামাজ কোথায় পড়তো? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে পড়তেন। এবার কি হলো, মাল নিয়ে ব্যস্ত, শুধু আসে জোহর আর আসর, বাকি নামাজের খবর নেই। আরো পেয়ে গেল, আরো দূরে চলে গেল, কারণ এখন অনেক বিরাট এরিয়ার প্রয়োজন, ছাগলের পাল, গরুর পাল, এর পাল, দুম্বার পাল, অনেক টাকা পয়সা। কি করলো শেষ পর্যন্ত, জুমার নামাজ শুধু আল্লাহ রাসূলের সঙ্গে এসে পড়ে, বাকি নামাজের আর বাড়িতে পড়ে খবর নেই। শেষ পর্যন্ত কি হলো, আরো মাল বাড়তেই থাকলো, যেহেতু রাসূলের বরকতের দোয়া, ঠিক কিনা? এরপরে কি হলো, জুমার নামাজ বাদ। এরপরে আয়াত নাজিল হয়ে গেল, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকা। এবার কি হলো, যাকাত ফরজ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে পাঠিয়ে দিলেন ওই সাহাবার কাছে এবং সুলাইম গোত্রের একজন ব্যক্তি সুলাইমের কাছে, যে যাও তাদের দুইজনের কাছ থেকে এবং একটা কিতাব, মানে আল্লাহ রসুল একটা ফরমান লিখে পাঠিয়ে দিলেন, সদকা তোমরা দাও, জাকাত। গেল দুই সাহাবী, যাওয়ার পরে সাহাবার কাছে প্রথম যেহেতু সবচেয়ে বড় লোক, ঠিক কিনা? এখন সাহাবা বলল, দেখি এটা তো কর ধার্য করেছে, বুঝছেন না, আল্লাহ রাব্বুল আলামিন যে জাকাত আল্লাহর হাক মালের হাক আলাদা করে সেটা কি করলো, জিজিয়া মনে করলো, কর মনে করলো। বলে ঠিক আছে, তোমরা এদিক ওদিক থেকে আদা করে আসো, আমারটা পরে আমি একটু হিসাব নিকাশ করে দেখি। যাই হলো, অন্যের সব আদা করে ওই সোলাইম ব্যক্তির কাছে, গোত্রের যে ব্যক্তির কাছে, বানি সোলাইমের সেই ব্যক্তি, তার যত সুন্দর সুন্দর ও ছাগল যত সুন্দর সব ভালো গুলিকে দিয়ে দিল। ওই দুই সাহাবি, আল্লাহ রাসূলের দুই সাহাবি বললেন, এটা কি করছো, এটা তো না যে আমরা ভালো গুলি নিব, না, আমি ভালোটা দিয়ে আত্মতৃপ্তি পাই, আমি এর মধ্যে শান্তি পাই, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পালন করে আমার শান্তি পাই। সব শেষে সাহাবার কাছে যখন ফিরে গেলেন, বলে দেখি তোমাদের অর্ডারটা, অর্ডার দেখে বলল, না এটা একটা কর ধার্য, এটা জুলুম, এটা আমি দিতে পারি, পরে আমি চিন্তা ভাবনা করবো। যাই হোক, ফিরে আসলেন দুই সাহাবি আল্লাহ রাসূলের কাছে এসে বললেন এই ঘটনা, আয়াত নাজিল হয়ে গেল, অমিন অমিনহুম মান আহাদাল্লাহ আলাইহি আতানা মিন ফাদলিহি লানাসাদাকান্না। তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে আল্লাহর সঙ্গে ক্রার করে হাত করে ওয়াদা করে যে আল্লাহ যদি আমাকে অর্থ সম্পদ দাও তাহলে আমি কি করব, তোমার পথে খরচ করব। আহসা শহরে একটা সবচেয়ে মানে কঠিন অবস্থায় একটা ছেলে, যুবক, বয়স অল্প, কত হবে, 25 হয়তো হবে, মানে তার কষ্টের শেষ নেই। সৌদি আরব এসেছে, একটা মানত করেছিল যে যদি সৌদি আরবকে আমি টাকা পয়সা ইনকাম করতে পারি 10,000 টাকা আমি মসজিদে দান করে দেবো। বেচারা তার নিয়ত অনুযায়ী 10,000 টাকা দেশে পাঠিয়েছে, কিন্তু তার আত্মীয় স্বজনরা সেই টাকা দিয়ে অন্য কিছু করেছে, এবং সে বলছে যে আমার মনে হয় সেই কারণেই আমি আজকে দুই অবস্থা। আমি বললাম, প্রথম তুমি কাজ করে 10,000 যখনই হবে তখনই তুমি দেশে পাঠিয়ে দিবে, তারা অর্ডার করেছে আল্লাহর সঙ্গে। যাই হোক, এরপরে সাহাবার কাছে গিয়ে তার আত্মীয় স্বজন বলল যে এই কথা, এই ঘটনা, আয়াত নাযিল হয়েছে তোমার সামনে, আল্লাহ রাসূল তোমার বিরুদ্ধে তোমার জন্য হালাকাতের দোয়া করেছে। সাহাবা দৌড় দিয়ে গিয়ে আল্লাহ রাসূলের কাছে গিয়ে পড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত মাল আপনি নিয়ে নেন, আমি কিছুই চাই না। আল্লাহ রাসূল বললেন, না, তোমার মাল আমি গ্রহণ করতে পারি না, রব্বুল আলামিন আমাকে নিষেধ করেছে, তোমার সম্পদ আমি গ্রহণ করব না। আল্লাহ রাসূল করলেন না, সব তার যাকাত কবুল করলেন না। আবু বকরের যুগে আবু বকরের কাছে এসে অনেক অন্যায় অনয় বিনয় করেছে, তিনি গ্রহণ করলেন না। ওমারের যুগে, ওমারের ঘটনা তো আরো জানেন, শক্ত মানুষ, যে যাকে রাসূল তাড়িয়ে দিয়েছে সেটা আমি গ্রহণ করতে পারি না। হযরত উসমানের যুগে এই সাহাবা বিন হাতিব ইন্তেকাল। বন্ধুগণ, এই দুনিয়ার মোহজাল আমাদের যেন আমাদেরকে ভুলিয়ে না রাখে। আসুন, আমি আর বাড়াতে চাই না, আজকে আমরা দুনিয়াকে যেন, দুনিয়ার কারণে আমরা আখেরাতকে যেন আমরা নষ্ট না করি। আসুন, আখেরাতের কথা আমরা ভুলে না যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই, আল্লাহ রাসূল বলছেন যে আমি তোমাদের উপরে ভয় করি না যে তোমরা ফকির হয়ে যাবে, তোমরা খাওয়া পাবে না, মিসকিন হয়ে যাবে, বরং আমি ভয় করি তোমাদের দুনিয়ার সমস্ত দুনিয়ার জৌলুস তোমাদের কাছে চলে আসবে, তারপরে তোমরা দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যাবে। ফাতানা ফাসুহা, দুনিয়া কামাবের জন্য, দুনিয়া অর্জন করার জন্য একে অপরে প্রতিযোগিতায় নেমে যাবে এবং তোমরা আখেরাতকে ভুলে যাবে। যেভাবে তোমাদের অতীতের কওমরা জাতিরা দুনিয়ার দুনিয়ার মোহে তারা হালাক হয়ে গেছে, তোমরাও হালাক হয়ে যাবে, এ কথায় আমি ভয় করি। আসুন, আখেরাতকে আমরা কিভাবে আমরা দুনিয়ার মোহজাল থেকে আমরা বাঁচব। প্রথমত আপনাকে মনে করতে হবে কবর, কবরের দিকে লক্ষ্য করুন। আপনার আগের সবাই কবরে গিয়েছে, আপনাকেও যেতে হবে। কারণের মতো মালদার যদি কবরে গিয়েছে তাহলে আপনার কোনো রেহাই নেই, কবর থেকে নসিহাত অর্জন করুন। দ্বিতীয় উপায় হল যে আপনাকে আপনাকে কোরআন এবং হাদিসের যে সমস্ত আখেরাত এবং আখেরাতের ভালো এবং দুনিয়ার অকল্যাণ সম্পর্কে আলোচনা করা হয় যে সমস্ত আয়াত হাদিস আপনি পড়ুন, তাহলে ইনশাআল্লাহ আপনি আখেরাতকে স্মরণ করতে পারবেন। আর বেশি বেশি করে কবর জিয়ারত করুন। আল্লাহ রাসূল বলছেন ফাজুরুহা বাইনা তুযাক্কিরুল আখিরা, কবর জিয়ারত করো। আমরা তো ধরে নিয়েছি যে বছরে একদিন কি হবে, হ্যাঁ ওরস মুবারক হবে, সেদিন গিয়ে জিয়ারত করবো, ঠিক কিনা, জুমার দিনেই জিয়ারত করবো, শবরাতের দিনেই বাবের মার খবর দেবো না। আল্লাহ রাসূল ফাজুরুহা, কোনো সময় নির্ধারণ নেই, রাতে দিনে দুপুরে সকালে যখন ইচ্ছা তখনই করেন কি, আপনার কবর জিয়ারতের মাধ্যমে আখিরাতের কথা আচরণ হবে। কারণ বাস্তব হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গিয়ে অঝর নয়রে কাঁদতেন, কবরকে দেখে দাঁড়ি পড়ে ঝরঝর করে অশ্রু সজল হতো, পানি পড়তো টপটপ করে চোখের পানি, হাই এই কবরে আমাকে আসতে হবে। আসুন তারা জান্নাতের সুসংবাদ পেয়ে যদি কবর দেখে এত বড়, যারা দুনিয়ার মোহজালে আপনাকে ডুবিয়ে রাখতে চায় তাদের সংস্পর্শ ছাড়ুন। কি কি করলে আপনি আখেরাতকে ঠিক রাখতে পারবেন এবং দুনিয়াকে দুনিয়ার মোহে আপনি পড়ে যাবেন না, বলছেন না? প্রথমত আপনি কবর পাশি থেকে ওসিয়াত গ্রহণ করুন, সে তার কি অবস্থা হয়েছে আপনারও তাই হবে। বেশি বেশি করে কবর জিয়ারত করুন, কারণ আপনাকে আখেরাত স্মরণ করে দেবে। দ্বিতীয়ত, যারা আপনাকে আখেরাত স্মরণ করে দেয়, যারা আখেরাতের কথা বলে, যারা দুনিয়ার মোহের জালের আপনার অরিষ্ট থেকে আপনাকে সাবধান করে দেয়, এমন মানুষদের সংস্পর্শে আপনি থাকার চেষ্টা করুন। এবং দুনিয়া নিয়ে যারা পাগল তাই সাবদুদ্দিন আওয়াদির হাম, টাকা পয়সার যারা বান্দা তাদের সংস্পর্শ ছাড়ুন। চতুর্থ হচ্ছে আপনাকে আপনার সত্যিকার আপনার কোনটি অর্থ, কোনটি আপনার আসল বাড়ি, সেই বাড়ির কথা আপনি সচেতন, মানে মহাসভা আপনি নিজে আত্ম শুদ্ধি, আত্মসমালোচনা, আত্মপর্যালোচনা করার জন্য চেষ্টা করুন। চতুর্থ কারণ। পাঁচ নম্বর হল আল্লাহর শক্তি সম্পর্কে আপনি চিন্তা করুন, যদি কোনো মুহূর্তে আপনাকে দুনিয়া থেকে নিয়ে গিয়ে কবরের আজাবে আপনাকে ডুবিয়ে রাখতে পারবেন, জাহান্নামের আজাবের কথা স্মরণ করুন, তাহলে আপনি আখিরাতের কথা স্মরণ করতে পারবেন। আর এরপরে ছয় নম্বর হল যে আপনি জান্নাতের সুখ শান্তির কথা একটু ভাবুন। এই দুনিয়ার সুখ শান্তি কিচ্ছুই না, আমি সে আছে যে এই দুনিয়াটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো মূল্য হতো, একটা পায়ার মশার কি বলে আপনার মাছির যদি দানা সহ পরিমাণ যদি আল্লাহর এই দুনিয়া যদি আল্লাহর কাছে মূল্যবান হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাফেরকে এক ঢোক পানি তিনি পান করাতেন না। সুবহানাল্লাহ। এই দুনিয়া সাগরে যদি আপনি সুচ ডুবাই দেন, দিয়ে যতটুক পানি উঠবে, এই পানি যতটুক মানে ওই সাগরের পানির মানে আপনার তুলনামূলক যে মূল্য, হ্যাঁ এতটুক এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে না। এই জন্য আসুন বন্ধুগণ, এই দুনিয়া আজকে আমরা দুনিয়াকে বলে ভুলে যাচ্ছি, কিন্তু দুনিয়া কোথায়, এই দুনিয়ার কতটুক মূল্য আমরা। এই জন্য আগেকার মানুষরা দুনিয়াকে জুহুদ করে এই দুনিয়ার মোহজাল থেকে ছিন্ন হয়ে তারা আখেরাতকে স্মরণ করে কল্যাণকামী হয়েছে। এবং পরকালে আজকে আমরা দুনিয়ার সমস্ত সবকিছুকে মাথায় ঢুকে নিয়ে আমরা ইহলৌকিক অশান্তি আখেরাত অশান্তি, ওমান আরাদা আন যিক্রি ফাইন্না লাহু মাঈশাতান যাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যদি আপনি আল্লাহর ভুলে যান তাহলে আপনার ইহলৌকিক পরলৌকিক সব জীবনে আপনার কি হবে, অকল্যাণ হয়ে যাবে। আসুন এই মাছির দ্বারা পরিমাণ যার মূল্য নেই এই দুনিয়ায় মহজলে যেন আজকে আমরা ভুলে না যাই আখেরাতের কথা। বন্ধুগণ, আমরা আপন মালের কথা, আপন বাড়ির কথা, নিজের সুখ শান্তির কথা যেন না ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন, অনেক কথাই বলার ছিল, সময় আপনাদেরকে বিরক্ত করতে চাই না, আপনারা সকলেই কর্মব্যস্ত মানুষ, এই পরিবাসে এসেছেন, কর্মব্যস্ততার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ রাখুন, পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ার চেষ্টা করুন, আপনার আখিরাতকে সুন্দর করুন, আপনার আসল বাড়িটাকে সুন্দর করে এয়ার কন্ডিশন সেট করুন। ইনশাআল্লাহ আমাদের এগুলো কি পারলৌকিক কল্যাণ যেন আমাদের আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আখিরাতকে সুন্দর করার জন্য, জান্নাতের পথকে সুন্দর করার জন্য আমাদের সকলকে তৌফিক দান করেন। আকুলু কাওলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু গফুরুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার যাদের প্রশ্ন আছে আপনারা পাঠিয়ে দিন। আমার এক ভাই প্রশ্ন করেছেন, বহু প্রচলিত একটা সিস্টেম আমাদের দেশে আছে জমি বন্ধক রাখা, বিশেষ করে যখন আপনারা বিদেশে আছেন অনেকেই বন্ধক রেখে আসেন, এমন নাম শুনেছি, জানি না আপনারা কেউ আছেন কিনা খাদি শহরে, অনেকেই বলেন আর কি। বন্ধুক বা যেটাকে কি বলে আমরা অন্য একটা কথাই, ওই বন্ধুক রেখে যেটা আপনি আছেন হাদিস কোরআনের দৃষ্টিতে দুইটা জিনিস থেকে শুধু উপকৃত নেওয়া যায়, অন্যগুলি নেওয়া যাবে না। আল্লাহ রাসূল শুধু যদি মারকুব ও মাহলুব, মানে এমন জিনিস, মনে করেন আপনার কাছে একটা গাভী আমি রাখলাম বন্ধু, দিয়ে আপনার কাছে 10,000 টাকা নিলাম, এমন গাভীর দুধ হয় তা আপনি কি তাকে খাওয়াবেন না, না না খাইয়ে মেরে ফেলবেন? খাওয়াতে হবে। এই যে আপনি খাওয়াবেন, কষ্ট করবেন, তার পরিচর্যা করবেন, এই জন্য তার দুধটা আপনার জন্য হারাল। মারকুব যদি হয়, মনে করেন একটা ঘোড়া আপনার কাছে রাখলাম, ঘোড়াকে আপনাকে খাওয়াতে হবে, ঠিক কিনা? এখন এর পরিচর্যার জন্য আপনি ঘোড়াকে যতটুকু তার পিছনে আপনি খরচ করবেন, ওই পরিমাণ আপনি আল্লাহ বান্দা ইমানকে আপনার মন্ত্রকে জিজ্ঞেস করবেন, ওই পরিমাণ ওই ঘোড়ার পিছনে আপনি এদিক ওদিক চড়ে ঘুরতে পারবেন। এ বলবেন যে তাহলে যদি হোন্ডা হয় মোটরসাইকেল, আল্লাহ করে মোটরসাইকেল ভালো করে মুছে মাছে বেঁধে রেখে দিলে নষ্ট হবে না, কিন্তু ঘোড়া যদি বেঁধে রেখে দেন তাহলে ওখানেই শেষ হয়ে যাবে একবারে, হবে কিনা? এই জন্যে মাহলুব এবং মারকো যদি দুধ দেয়, এমন পশু হয়, এমন জিনিস হয়, বা এমন জিনিস যার পিঠে চড়া যায়, ঘোড়া বা ওট বা গাধা বা যার পিঠে চড়ে তার পিছনে খরচ করতে হয়, এমন জিনিস হলে শুধু উপকার নিতে পারবেন। তাছাড়া জমি হোক, অন্য কিছু জিনিস হোক, আপনি উপকৃত হতে পারবেন না। আপনার কাছে যদি আমি কি রাখি, জমি রাখলাম 1 বিঘা বন্ধ, তাহলে ওই জমি থেকে আপনি কোনো উপকার, আপনি যদি আবাদ করেন সেটা ফল আমি পাব, আমি যেহেতু জমির মালিক। ওই হতে পারে যে আপনি জমি কন্ট্রোল রাখেন, আমি করেন, আমাকে অর্ডার দেন, আপনি অর্ডার দিন, কিন্তু আমার দেশে যে প্রচলিত যেটা বন্দুক সিস্টেম করে রেখেছে আজকে, সেটা কখনোই জায়েজ না, কখনোই জায়েজ না। সেখান থেকে যা কিছু তার ভালো আসবে সম্পূর্ণ মালিক, অরিজিনাল মালিকই পাবে, আপনি সেটার মালিক না। এই জন্য আমার দেশে করে কি জানেন, এর আবার তাল বাহানা করে এটাকে জায়েজ করার জন্য। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের খবর রাখেন, এরকম না গিয়ে বরং ভাই আমার লিখেছেন যে আমি জমি ক্রয় করতে পারি না একবারে, এভাবে আমার জীবন, আল্লাহ রাব্বুল আলামিন অনেক পথ রেখেছেন, হালাল পথ, হালাল পথ ইনশাআল্লাহ বেছে নিন। হালাল পথের মধ্যেই কি রয়েছে, আপনার বরকত রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন। হারাম পথে অনেক কিছুই হবে, কিন্তু দেখবেন শেষ পর্যন্ত আপনার আখেরাত নষ্ট হবে। বেতরের নামাজে এখানে দোয়া কোনো পড়া হয় না কেন, এবং কেউ কেউ 2-3 রাকাত পড়ে বুঝিয়ে বলুন, বেতরের নামাজ পড়া কারো কারো মতে ওয়াজিব, কিন্তু ওয়াজিবের পক্ষে সেই ধরনের শক্তিশালী দলিল নেই। এই জন্যেই বেতরের নামাজ 7 জন সাহাবি আল্লাহ রাসুলের কাছ থেকেই বর্ণনা করেছেন। কয়জন সাহাবি? 7 জন। তার মধ্যে একজন মাত্র সাহাবি ওবাই ইবনে কাব, একজন মাত্র সাহাবি আল্লাহ রাসুল দোয়া কুনুত পড়েছেন এটা বর্ণনা করেছেন। 6 জন শুধু বেতরের নামাজ পড়েছেন, একজন সাহাবি বর্ণনা করতে গিয়ে বলছেন যে আমি রাসুলকে কুনুত পড়তে দেখেছি। কি বোঝা গেল একটু চিন্তা করেন, যে আল্লাহ রাসুল যদি সবসময় কুনুত পড়তেন তাহলে এই 7 জন সাহাবি বর্ণনা করার সময় বলতেন যে তিনি বেতর নামাজ এবং কুনুত করেছেন, তাহলে বোঝা গেল কোন সময় তিনি করেছিলেন। এর মানে উত্তম বা সুন্নতের আসল দিকটা হলে এই যে মাঝে মাঝে কুনুত করাটাই হলো উত্তম, তবে কোনো ভাই যদি সবসময় করেন নিষেধ নেই, বুঝেছেন? নিষেধ নেই, কিন্তু ওয়াজিব করে দেওয়ার যে দলিল, এই জন্যে হানাফি মাজহাবের খুব যোগ্য আলেম হেদায়েত শরীফের যিনি ব্যাখ্যাকার সারা লিখেছেন ইবনুল হুমাম ফাতুল কাদিরে বলছেন যে হানাফি মাজহাবে যে বেতরকে ওয়াজিব করে দেওয়া হয় তার পক্ষে যে দলিল, সেই দলিল ওয়াজিব করার মতো দলিল নয়, বরং সেই দলিল দুর্বল। এই জন্যে এখানে কে কোথায় পড়লো পড়লো না, আপনি যদি পড়তে চান পড়েন, আল্লাহ করে অসুবিধা নেই, এটা ওয়াজিব না। সুন্নত কেউ যদি পড়ে আলহামদুলিল্লাহ, কেউ পড়ে না সেজন্য আপনি বাড়াবাড়ি করবেন না ইনশাআল্লাহ। এর মধ্যে সহজ পথ আমরা অবলম্বন করবো ইনশাআল্লাহ। হাফ প্যান্ট ও টোপ পরে নামাজ পড়া জায়েজ আছে কিনা মনে রাখতে হবে, যে আপনার আপনার নিজের হাঁটু থেকে নিয়ে পুরুষদের যেটা হাঁটু এবং নাভি পর্যন্ত এটা হলো আসল আওরাত। নামাজের সময় অবশ্যই আপনাকে গায়ে কাপড় দিতে হবে। এখন কথা হচ্ছে হাফ প্যান্ট, হাফ প্যান্ট যদি হয় আর তার উপরে টোপ থাকে, তো জাস্ট আমরা যেরকম লুঙ্গি পড়ি, লুঙ্গি পরে যেরকম আমরা লুঙ্গি নিতে আর কিছু করি না, তো শুধু টোপ পরে তো নামাজ হবে। এখন কথা হলো এই যে যদি তার আওরাত জাহের হয়ে যায়, আওরাত বুঝেন তো তার লজ্জা স্থান, তো মানে যে পড়েছে এবং তার উপর টোপ পড়েছে তার উপরে বোঝা যায়, তাহলে তার ঠিক হবে না, তার ঠিক হবে না। কারণ একটা এখানে কি হবে, যে জন্যে পড়া সেটাই যদি বোঝা যায় তাহলে তো আপনারা বুঝতেই পারছেন, আপনারা নিজেই জিজ্ঞেস করুন। এজন্য যদি সেটা অসুবিধা না হয় নামাজ হবে ইনশাআল্লাহ, অসুবিধা নাই। আমার আবার এই ভাই হাকিকত শরীয়তের আমার প্রশ্ন করেছেন, আমি বলেছিলাম যে এই প্রশ্ন এগুলি বিরাট বিষয়, এখন হাকিকত আর মারেফাত, বিশেষ করে মনে রাখ আপনাদের সংক্ষিপ্ত উত্তর দিব যে শরিয়াত মারেফাত হাকিকত তরিকতের যে ভাগগুলি, এই ভাগগুলি আফজাল করুনের মধ্যে ছিল না। আল্লাহ রাসূল বলছেন আফজাল খায়রুল কারনি কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনহু সুম্মা আল্লাযিনা ইয়ালুনহু। রাসূলের যুগ, সাহাবা একরামের যুগ, তাবেইনদের যুগ সবচেয়ে উত্তম যুগ, ঠিক কিনা? এই তিনশো শতাব্দী ছিল উত্তম যুগ। এই উত্তম যুগের মধ্যে এই ধরনের ভাগ ছিল না। এই নতুন ভাগ এগুলি আমরা বলি না, যেটাকে আমরা অস্বীকার করছি। অবশ্যই শরিয়াতের মধ্যে সবকিছু আছে। মারেফাত মানে জানা, আপনাকে জানতে হবে। হাকিকাত মানে গুরু রহস্য বা আসল তথ্য, আসল তথ্যই আপনাকে জানতে হবে। মারেফাত শরিয়াত মানে শরিয়াত, কোরআন হাদিস দিয়ে শরিয়াত জানতে হবে। কিন্তু এভাবে ভাগ করে নিজস্ব একটা উদ্দেশ্যে যারা ভাগ করেছে, সে উদ্দেশ্য কিন্তু বাতিনি গ্রুপ যারা, সুফি গ্রুপ যারা, হাকিকাতের গ্রুপ যারা, মারেফাতের গ্রুপ যারা, তারা কিন্তু কি করে, কালবে কালবে নাকি মারেফাত হয়। এটা হাদিস কোরআনে খোঁজ করে তোমরা পাবে না। তাহলে কি আল্লাহ রাসূলের উপরে তোহমাত দেওয়া হবে না? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠিয়েছিলেন এই দুনিয়ার এবং আখেরাতের ভালো এবং মন্দ সব বর্ণনা করার জন্য। সাহাবী বলছেন যে এমন কোন ভালো পথ নাই যেটা রাসূল আমাদের বর্ণনা করেন নাই, এমন কোন অকল্যাণের পথ নাই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সেটা থেকে সতর্ক করে যান নাই। এমন কি পাখি কেরো আকাশে উড়ে সেটা আমাদের শিখিয়েছেন। এমন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে পায়খানা পেশাবে বসতে হয় বাথরুমে গিয়ে সেটাও শিখিয়েছেন। এখন যদি আমরা বলি যে এগুলি কোরআন হাদিসে নাই, তাহলে কি রাসূল তার শরীয়তের খেয়ানত করে যান নাই, এটাই প্রমাণ হবে না? বলেন না ওবিল্লাহ। এই জন্যে যদি ভালো উদ্দেশ্যে এটাকে ভাগ যারা করে আলহামদুলিল্লাহ, কিন্তু নিজস্ব উদ্দেশ্যে আমাদেরকে বলবে এরা আহলে জাহের, এরা হাদিস কোরআন বুঝে না। আমরা বুঝি হাজ মানে কাবা ঘরে গিয়ে ঘোরাঘুরি না, বলে হাজের অর্থ অন্য। নামাজ মানে পাঁচাত্ত নামাজে যাওয়া, হাজির হওয়া, নামাজে পড়া না, বরং এর অর্থ অন্য, ইত্যাদি ইত্যাদি। এ ধরনের যারা শরিয়াত এবং তরিকাত মারিফাত নিয়ে যারা ভ্রান্ত পথে যারা অগ্রসর হয়েছে, তাদের জন্য এই অর্থগুলি ঠিক না। কিন্তু অরিজিনালি মারিফাত হাকিকত অবশ্যই শরিয়াতের মধ্যে আছে, শরিয়াত আছে, কিন্তু আসলে নিজস্ব কিছু বিশেষ উদ্দেশ্যে যারা এগুলিকে তৈরি করেছে, এই নতুন যেগুলি অর্থ যারা নিয়েছে, তাদেরকে বলবো ভাই ছেড়ে দেন। যেই পথ, যেই পথ আফজালুল করুনে ছিল না, উত্তম যুগে ছিল না, সেই পথ ছেড়ে দিয়ে সাহাবায়ে কেরামদের পথ আমরা অনুসরণ করি, আমরা কল্যাণকামী হব। আল্লাহ রাসূল বলেছেন 73টি দল হবে আমার উম্মতের, 72টি হবে জাহান্নামী, একটি দল হবে জান্নাতি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন সেই দলটি কারা ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বললেন আজকের দিনে মা আনা আলাইহি ওয়া আসহাবি, মিসলা মা আনা আলাইহি ওয়া আসহাবি, বিভিন্ন ভালো ভালো হাদিসগুলি এসেছে। আজকের দিনে হুবহু যেভাবে আমি এবং সাহাবায়ে কেরাম যেই পথের পথিক, যেই মানহাজে আছি, যেই সিলেবাসে আছি, যেভাবে নামাজ পড়ি, যেভাবে রোজা রাখি, যেভাবে হাজের অর্থ বুঝি, যেভাবে অর্থ বুঝি, হাদিসের অর্থ বুঝি, সেইভাবে যারা থাকবে কিয়ামত পর্যন্ত একটি দল, তারাই হবে জান্নাতি, আর বাকি 72টি হবে জাহান্নামী। আমি জানি না শরিয়াত মারেফাতের বেড়াজালি পড়ে এই অর্থ করতে গিয়ে অন্য পথের যেন কোনো আমার মুসলিম ভাই যেন না হয়। দোয়া করবো যদি চলে যায় তারা যেন ফিরে আসতে পারে। এই জন্য এই অর্থগুলি নিয়ে আমরা বেশি ব্যতিব্যস্ত হব না। যদি আবু বাকর এই সমস্ত অর্থ না জেনে, সমস্ত ভাগ না জেনে যদি জান্নাতের সুসংবাদ পায়, আপনি কেন সেটা নিয়ে ব্যস্ত হয়েছেন? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, ইমাম শাফি, ইমাম মালিক, আহমদুল হাম্বাল রহিমাহুল্লাহ জামিয়া, তারা যদি হয়, আপনি কেন অন্য এত অর্থ নিয়ে ব্যস্ত হয়ে গেলেন? আসুন আমরা আসল পথ ধরে, রাসুলের পথ ধরে, সাহাবায়ে কেরামদের পথ ধরে, তাবেয়ে যান ইমামদের পথ ধরে আমরা কল্যাণের পথে যাই, আখেরাতকে সুন্দর করি। আর একটা প্রশ্ন আছে, দেখা যাক, এখানে একটি কাপড়ের কথা বলা হয়েছে যে সাপ পেঁচানো একটা কাপড়ে আপনারা দেখেছেন, হয়তো দেখেছেন কিনা মায়েদের কথা, এই ঘটনাটা সম্পূর্ণ মিথ্যা। আমরা মদিনায় টেলিফোন করেছিলাম, মদিনা আমাদের ছাত্র ভাইরা আছে, আল্লাহ করে মদিনা বিশ্ববিদ্যালয় আলহামদুলিল্লাহ আমার প্রায় 40-50 জন ছাত্র আমার পড়ে, তাদেরকে আমি টেলিফোন করেছি, ওখানে সাহেবদেরকে জিজ্ঞেস করেছি, এবং শেষ পর্যন্ত সৌদি আরবে সবচেয়ে যিনি বড় ফাকি এবং বড় মুফতি বর্তমানে, তিনি ফতোয়া, তিনি কাসিমে থাকেন, তার ফতোয়া আমাদের ইসলামিক সেন্টারে ফ্যাক্সের মাধ্যমে পাঠিয়েছেন, যেটা সম্পূর্ণ ভিত্তিহীন, এর কোনো ঘটনা নাই। এরা এক শ্রেণীর মানুষ, মানুষকে ভয়ভীতি দেখাবার জন্য। কোরআন হাদিসে কি ভয়ভীতির যথেষ্ট নাই? নাই। এইভাবে নতুন করে মিথ্যা মানুষকে এভাবে করার কোনো প্রয়োজন নেই। আর যে শেখ মক্কার যে শেখের কথা বলছে তাকে টেলিফোন করে জানিয়েছি, তিনি বলেছেন যে এরকম জর্ডানে ঘটেছিল এই সেই, তার কোনো প্রমাণ নেই, সেখানেও আমরা টেলিফোন করেছি। আর বিশেষ করে আরেকটা আছে আবু আহমদের, তা তো আপনারা জানান নাই আমাকে, যখন তখন যে মদিনা শরীফের খাদেম স্বপ্ন দেখে হ্যাঁ এত হাজার লোক মরেছে সবাই জাহান্নামী ইত্যাদি ইত্যাদি, এটাও সম্পূর্ণ মিথ্যা এবং জাল, এগুলি নিয়ে আপনারা ভাঙতে পড়বেন না। আসুন এই সমস্ত কাগজপত্রে এটা যে ছাপিয়ে দিবে তার 80,000 টাকা লাভ হয়েছে, যে এটাকে অপমান করেছে তার মৃত্যু হয়েছে, নিয়ে আসুন আমার সামনে বিসমিল্লাহ ছেড়ে রাসূল আল্লাহর নাম ছেড়ে দিয়ে তাকে আমি পা দিয়ে দড়ি দিব, কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। কেউ মরে নাই, কেউ কারোর লাভ হয় নাই, ধোকাবাজি মিথ্যাবাজি এই ধরনের একটা গ্রুপ আছে বাঙালিদের মধ্যে বিভিন্ন ভাষাভাষী যারা এই কুট ছড়িয়ে থাকে, এটি সম্পূর্ণ ভিত্তিহীন, এর কোনো প্রমাণ নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবার আপনাদেরকে ইনশাআল্লাহ এরপরে মাস আসতেছে কি মাস, রজব, সাবান ইনশাআল্লাহ প্রথম দিকে আপনাদের আসবো এবং প্রোগ্রাম সূচি আমি দিয়ে যাব কখন আমার আসার, প্রত্যেক দুই মাস পর পর মানে এক মাস মধ্যখানে, এরপরে আর কি আমার প্রোগ্রাম। আপনাদেরকে আবারও আমার পক্ষ থেকে ইসলামিক সেন্টারের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানিয়ে যারা এই এই ইসলামিক সেন্টারে এই মাহফিলকে অনুষ্ঠিত করার জন্য সার্বিকভাবে চেষ্টা করেছেন, শ্রম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন অর্থ ব্যয় করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই অর্থকে কষ্টকে কবুল করে নেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখানের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, আল্লাহ রাব্বুল আলামিন ইহলৌকিক পারলৌকিক রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার, আল্লাহুম্মা ইগফির লানা ওলিআবাইনা ওলিউম্মাহাতিনা ولإخواننا ولأزواجنا ولذرياتنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات على حي من الأموات يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.